রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় টাইম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ ইসাউজাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান। আমরা প্রায় শুক্র থেকে সোমবার পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি, যার নাম রহমতপূর্ণ প্রভাত। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে থাকি, বিষয় চয়ন করি, এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করি। পাশাপাশি নাতখা ইসলাম ভাই থাকেন, নাতখা ইসলাম ভাই থেকে আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি। পাশাপাশি অনুষ্ঠানের শুরুর দিকে কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করার সৌভাগ্য অর্জন হয়। সকালবেলা মানুষ ঘুম থেকে উঠে নেকির কাজ করবে, এটা স্বাভাবিক বিষয়, আর এটাই আমাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে। আর আলহামদুলিল্লাহ আসসাবজাল এই বিষয়টি প্র্যাকটিক্যালভাবে মাদানী চ্যানেল আমাদেরকে দেখাচ্ছে। আমরা ঘুম থেকে উঠে মাদানী চ্যানেলের মাধ্যমে কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করি, জিকির আজকারে মশগুল হই, আল্লাহ তাআলার ইবাদত করার সৌভাগ্য অর্জন হয়। দর্শকবৃন্দ, আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করব, হামদে বারী তাআলা শুনব, পাশাপাশি মুবাল্লিগের দাওয়াত ইসলামী থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ তাআলা। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাক পাঠ করবে তার আমলনামায় দশটি নেকি লিখে দেওয়া হবে, তার দশটি গুণা মুছে দেওয়া হবে এবং তার দশটি পদম মর্যাদা বৃদ্ধি করা হবে। দুরুদ পাক এমন একটি আমল যে আমল করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুণাকে মুছে দেন, বান্দার আমলনামায় নেকি লিখে দেন, পাশাপাশি তার পদমর্যাদাও বৃদ্ধি করা হয়। তো আসুন দর্শকবৃন্দ, আমরাও নিয়ত করে নিই নিজের সময়কে আমরা কাজে লাগিয়ে, নিজের সময়কে অনর্থক আমরা ব্যয় না করে, বরঞ্চ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুরুদ পাক পাঠ করা, আল্লাহ তাআলা জিকির করার মাধ্যমে, কোরআনে পাকে তেলাওয়াত করার মাধ্যমে আমরা অতিবাহিত করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, কোন বিষয় আজকে আমরা চয়ন করেছি তা আপনাদেরকে জানাবো। এর পূর্বে আসুন আমরা কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করে নিই। আমাদের সাথে ফয়জুর রহমান ভাই আছেন, আমরা তার থেকে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকে তেলাওয়াত শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وصدق رسوله النبي النبي الكريم
صلى على الحبيب
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم আসলে যারা মাদানী চ্যানেল ঘুম থেকে উঠে দেখতে পারে দেখে তারা অতি সৌভাগ্যবান, কেননা সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত শ্রবণ করা আসলে এটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকে তেলাওয়াত, কোরআনে পাক পাঠ করার, কোরআনের প্রতি মহাব্বত দান করুন। আসলে যে ব্যক্তির অন্তরে কোরআন রয়েছে তার মধ্যে ঈমান রয়েছে, যে ব্যক্তির অন্তরে কোরআনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির বক্ষকে এমন মানে উজার ঘরের সাথে তুলনা করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকে তেলাওয়াত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, হামদে বারি তাআলা আমরা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের মাধ্যমে শুনে থাকি, আল্লাহ তাআলার প্রশংসা আমরা শুনি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার প্রশংসা শুনবো। তো আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم اللہ مصطفیٰ کے قدموں میں موت دے صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم یا ربنا ارحم لنا یا ربنا ارحم لنا یا ربنا لنا يا ربنا ارحم لنا ریکھو مگن تومر پریمے یا الہی ریکھو مگن تومر پریمے یا الہی نیجے کے جنو جائی بھولے یا الہی یا ربنا لنا يا ربنا ارحم لنا يا ربنا ارحم لنا يا ربنا ارحم لنا تمہار پریم جینو شد تھاکی شدا بی بھر تمہار پریم جینو থাকি সদা বিভোর আল্লাহ 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 তোমার প্রেমে যেন থাকি সদা বিভোর তোমার প্রেমে যেন থাকি সদা বিভোর এমন সুধা দাও না মোরে সুধা দাও না মোরে ইলাহি এমন সুধা দাও না মোরে ইলাহি ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ইরহাম লানা ইয়া রব্বানা ঝরে যেন অসুর নয়ন হতে আমার ঝরে যেন অসুর নয়ন خدا تومر بھائے یا الہی شدا خدا تومر بھائے یا الہی یا ربنا ارحم لنا یا ربنا ارحم لنا یا ربنا ارحم لنا یا ربنا ارحم لنا ایمان تھیکے دنیار بھالو باشامو چھے ایمان تھیکے دنیار بھالو باشامو چھے ایمان تھیکے دنیار بھالو باشامو چھے بی بھور ریکھو تاپ پریمے یا الہی بی بھور ریکھو تاپ پریمے یا الہی بی بھور ریکھو تاپ پریمے یا الہی یا ربنا ارحم لنا یا ربنا ارحم لنا یا ربنا ارحم لنا یا ربنا ارحم لنا گناہ بوجھ مورے کورے چھے قاتل گناہ بوجھ مورے کورے چھے قاتل اللہ حشرے یا الہی کی ہوبے امار حشرے یا الہی کی ہوبے امار حشرے یا الہی یا ربنا ارحم لنا یا ربنا ارحم لنا یا ربنا ارحم لنا یا ربنا ارحم لنا آمول جلو ہوئے شب تمہاری تورے آمول جلو ہوئے شب تمہاری جننے آمول جلو ہوئے شب تمہاری جننے دو اخلاص ایمن آمائی الہی دو اخلاص ایمن آمائی یا الہی دو اخلاص ایمن آمائی یا الہی یا ربنا ارحم لنا یا ربنا ارحم لنا مسلمان عطار تمہاری دعائے مسلمان مورا تمہاری دعائے مسلمان عطار تمہاری دعائے مرون ہو کی مانر شاتھے یا الہی مرون ہو کی مانر شاتھے یا الہی مرون ہو کی مانر شاتھے یا الہی یا ربنا ارحم لنا 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 یا ربنا ارحم لنا
ماشاءاللہ ماشاءاللہ درشک بندو আমরা কুরআন পাকের তেলাওয়াতের পরে হামদ বাড়ি তাআলা শ্রবণ করলাম আল্লাহ তাআলার জিকির করলাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলাম আল্লাহ তাআলা আমাদের সারা দিন যেন আমাদের ভালো কাটে, নেকির মধ্যে কাটে। আল্লাহ তালা আমাদের এমন ব্যবস্থা করে দেখ আমরা যেন আমাদের দিনকে নেক আমল দ্বারা সাজাতে পারি। দর্শকবৃন্দ, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি, আজকে যেই বিষয় আমরা নিয়েছি, বিষয়ের নাম একটি, এর মধ্যে যে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা ওই আলোচনা থেকে আমরা জানতে পারবো যে বিষয় মূলত কোনটা নেওয়া হয়েছে। একটি ঘটনা দ্বারা শুরু করব, তখন আমরা এই ঘটনা থেকে ইনশাআল্লাহ তাআলা আমাদের বিষয়বস্তু জানতে পারব। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়বস্তু হচ্ছে স্বর্ণের ডিম। তো একটি ঘটনা দিয়ে শুরু করছি। ঘটনা হচ্ছে এরকম যে এক গরিব কৃষক ছিল, তার সংসারের মধ্যে খুবই অভাব ছিল। সে কোনো এক কারণে বাজার থেকে একটি হাঁস কিনে আনলো। তো হাঁস কিনে আনলো, বাসায় রাখলো। বাসায় রাখার পরে কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে সেটা দেখলো যে তার এই হাঁস ডিম দিচ্ছে, তাও যেন তেন ডিম নয়, স্বর্ণের ডিম। তো সে কৃষক গরিব ছিল, দরিদ্র ছিল, সে স্বর্ণের ডিম পেয়ে খুব খুশি হয়ে গেল। সে কী করলো, সেটা বাজারে গিয়ে বিক্রি করে সে টাকা নিয়ে আসলো, অর্থ নিয়ে আসলো। তার মানে যেই আর্থিক অবস্থা চেঞ্জ হলো কিছুটা। এবার সে প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম পেতে লাগলো। যেন কয়েকদিন এরকম হলো, দেখলো যে প্রতিদিন হাঁস তাকে স্বর্ণের ডিম দিচ্ছে। এরপর সে এটা চিন্তা করলো, আচ্ছা সে তো আমাকে প্রতিদিন স্বর্ণের ডিম দিচ্ছে, তো এটা তো আমার জন্য খুবই লাভের বিষয় বা আমার জন্য খুবই ভালো বিষয়। তার ভিতরে একটি লোভ চলে আসলো, একটি আকাঙ্ক্ষা চলে আসলো, আচ্ছা এই হাঁস থেকে আমি প্রতিদিন একটা করে ডিম পাচ্ছি, তো আমি প্রতিদিন কিছু কিছু করে আমি টাকা পাচ্ছি, যদি আমি এই হাঁসকে কেটে দেই, একে যদি কেটে নিই, তার পেটে যতগুলো ডিম আছে অনেকগুলো ডিম থাকবে, এই ডিম আমি বাজারে বিক্রি করে দেব, তাহলে আমি এক রাতে এক দিনের মধ্যে আমি অনেক বড়লোক হয়ে যাব। তো সে কী করলো, এটা ইচ্ছা পোষণ করলো, অতপর সময় দেখে সে কী করলো, হাঁসকে নিয়ে জবাই করে দিল। যখন জবাই করে এটাকে কাটা হলো, তখন ভিতরে কোনো ডিম ছিল না। দর্শকবৃন্দ, আমরাও যারা বাসায় হাঁস বা মুরগি বাসায় নিয়ে কেটে থাকি, দেখতে পারি হয়তো বা ডিম দিয়ে থাকে, কিন্তু যখন কাটা হয় ভিতরে কোনো আনাম বা আস্ত ডিম পাওয়া যায় না, হয়তো ছোটো ছোটো ডিম আমরা পাই, কিন্তু সেটা এই ডিম নয়, অর্থাৎ যেটা আমরা পেয়ে থাকি ওরকম থাকে না। তো ওই কৃষকের একই অবস্থা হলো। এখন তো কৃষক মাথায় হাত, আমি এটা কী করলাম, আমি এটা কী করলাম, আমার তো আগেই ভালো ছিল, প্রতিদিন একটা করে ডিম পেতাম, কিন্তু এখন আমি কেটে দিলাম লোভের কারণে, কেটে দেওয়ার পর ভিতরে কোনো ডিম নেই। তো আমাদের সমাজের মধ্যেও কিছু লোক এমন আছে যারা অল্প কিছু পায়, অল্প কিছু পাওয়ার পরে ওই বিষয়ে তার আরও পাওয়ার একটা আকাঙ্ক্ষা চলে আসে, লোভ চলে আসে, আর এই লোভের বশবর্তী সে এমন কাজ করে বসে যাতে তার লাভ নয় বরং ক্ষতি হয়ে থাকে। প্রবাদ বাক্য রয়েছে, লোভে পাপ, পাপে মৃত্যু। তো কুরআন ও হাদিসের আলোকে এই বিষয়টিকে কেমন দেখা হয়েছে, কেমন বলা হয়েছে, যে কোনো বিষয়ে, সম্পদের বিষয় হোক, ক্ষমতার ব্যাপার হোক, যে কোনো বিষয় হোক, লোভ করা, আকাঙ্ক্ষা করা, এ সম্পর্কে কুরআন হাদিস আমাদেরকে কী দিক নির্দেশনা দেয়। এমনি তো আমরা এই একটি হয়তোবা একটি কাল্পনিক গল্প ছিল, হয়তোবা এটা আমরা নিজেদের ক্লাসের যে টেক্সট বুক রয়েছে, আমরা হয়তো অনেকে টেক্সট বুকেও এটা পড়েছি। তো এই ঘটনা হয়তোবা কাল্পনিক, কিন্তু এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় রয়েছে। এই ঘটনা থেকে আমরা কী কী মাদানি ফুল পাবো, আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে যে আলোচনা করব তা হচ্ছে লোভ নিয়ে, যে মানুষ যে লোভ করে, এই লোভের দ্বারা তার কী কী ক্ষতি হতে পারে। মনে করেন লোভ এমন একটি বিষয় যা আমাদেরকে দিন এবং দুনিয়া দুনো দিক দিয়ে আমাদের ক্ষতি করে। ইনশাআল্লাহ তাআলা বিস্তারিতভাবে আমরা মোবাইলে দাওয়াত ইসলামী থেকে শুনবো। আমাদের সাথে মোবাইলে দাওয়াত ইসলামী আহমেদ হোসেন ভাই রয়েছেন, পাশাপাশি ফজল রহমান ভাই থেকেও আমরা ইনশাআল্লাহ তাআলা মাদানী ফুল শ্রবণ করবো। এই বিষয়ে প্রথমে যাব আমাদের আহমেদ হোসেন ভাইয়ের কাছে, আহমেদ হোসেন ভাই থেকে এই ব্যাপারে কিছু মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ তাআলা। আহমদ হোসেন ভাই, আপনি শুনলেন যে আজকে আমরা যে বিষয় নিয়েছি, তো এই বিষয় সম্পর্কে আরও কিছু মাদানী ফুল যদি আপনার পক্ষ থেকে হয়ে যেত।
বিসমিল্লাহ রহমান রহিম, আসসালাতু আসসালামু আলা রাসূলিল করিম। সোহেল ভাই,
জি জি,
আজকের যে বিষয় নেওয়া হয়েছে সেটা তো মূলত লোভ বিষয় না?
লোভ নিয়ে
তো আমরা আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে নির্দিষ্ট একটা সময়ের জন্য কিন্তু পৃথিবীতে প্রেরণ
করেছেন।
আমরা প্রত্যেকেই কিন্তু এই আমলের জিন্দিগি থেকে,
জি,
প্রতিদানের জিন্দিগির মধ্যে কি করব, সফর করব,
সফর করব।
আমরা আমলের জিন্দিগি থেকে প্রতিদানের জিন্দিগির জন্য আমরা প্রত্যেকে কি করব,
সফর
করব। উদ্দেশ্যে আমরা রওনা বের হব, মানে যাব। আর ওই প্রতিদানের জন্য কিন্তু আমাদের অনেকগুলো ঘাট অতিক্রম করতে হবে,
জি,
যেমন মৃত্যু, কবর, হাসর, মিজান, ফুলসিরা, তারপরে আমরা কেউ তো বা প্রতিদান পাবো কি, জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ তাআলার দয়ায় এবং নেক আমলে আমরা কি পাবো, জান্নাত পাবো। আর কেউ কি করবে, তার খারাপ আমলের কারণে কি পাবে, জাহান্নাম পাবে। তো জান্নাত যেটা আছে এটা কিন্তু নেক আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে দান করবে, আল্লাহ তাআলার দয়ায় দান করবে। আর এই নেক আমল কিন্তু দুই ধরনের হয়ে থাকে,
জি,
একটা হচ্ছে জাহিরি আর একটা হচ্ছে বাতিনি,
জি।
জাহিরি নেক আমল কেমন, যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, সাদকা করা, এগুলো জাহিরি প্রকাশ্য নেক আমল, যেগুলো মানুষ দেখে, আমরা দেখিয়ে করি,
জি।
দুই নম্বর হচ্ছে বাতিনি নেক আমল, যেমন ইখলাস, ভালো নিয়ত,
জি,
এগুলো কিন্তু গোপনীয় নেক আমল। যেমন আমার ইখলাস আছে কিনা, ইমুক ব্যক্তির ইখলাস আছে কিনা আমরা কিন্তু
জানি না,
ওই ব্যক্তি জানে যে তার ইখলাস কতটুকু আছে, তার নিয়ত কতটুকু ভালো আছে,
জি।
তদ্রূপ জাহান্নাম যারা যাবে, জাহান্নামে যারা যাবে, তারা তাদের খারাপ আমলের কারণে যাবে। আর খারাপ আমলও দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে জাহিরি খারাপ আমল আর একটা হচ্ছে বাতিনি খারাপ আমল। জাহিরি খারাপ আমল কেমন, নামাজ না পড়া, রোজা না রাখা, গালিগালাজ
করা,
মানুষকে হত্যা করা, এগুলো হচ্ছে জাহিরি,
যেগুলো আমরা দেখে থাকি,
দেখে থাকি প্রকাশ্য, যেগুলো আমরা করে, মানুষ করে, আমরা প্রকাশ্য দেখে থাকি যেগুলো। কি বাতিনি খারাপ আমল কেমন, তাকাব্বুর, হিংসা, রিয়া, বদগুমানি, লোভ,
জি।
আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আজকে লোভ নিয়ে আমরা আলোচনা করতেছি, আর লোভ একটা হচ্ছে বাতিনি বিমার,
জি,
যেটা কিন্তু দেখা যায় না,
দেখা যায় না, অপ্রকাশ্য,
অপ্রকাশ্য। এক ব্যক্তির লোভ আছে কি না শুধু ওই ব্যক্তি কিন্তু বলতে পারবে,
বলতে পারবে,
অন্য কেউ কিন্তু বলতে পারবে না যে এই ব্যক্তির মধ্যে লোভ আছে কি না। লোভ এটা হচ্ছে একটা বাতিনি বিমার, মানুষের অপ্রকাশ্য একটা রোগ,
জি,
অভ্যন্তরীণ একটা রোগ, অভ্যন্তরীণ একটা খারাপ খাসলত, অভ্যাস,
জি জি জি।
তো আজকে আমরা লোভ নিয়ে যেহেতু আলোচনা করবো, সর্বপ্রথম জানতে হবে আমাদেরকে লোভ কাকে বলে,
জি,
লোভের সংজ্ঞা কি ও লোভ কত প্রকার,
জি।
লোভ বলা হয় যে কোনো কিছুর মধ্যে অল্পতে সন্তুষ্ট না হওয়া, অল্পতে তার তৃপ্তি না হওয়া, আরো বেশির জন্য আকাঙ্ক্ষা করা,
জি।
লোভ কি, যে তার অল্পতে তার সন্তুষ্ট না হওয়া, সে সন্তুষ্টি না হওয়া, আরো অধিক পাওয়ার জন্য, বেশি পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করা, এটাকে লোভ বলা হয়। লোভ মূলত কিন্তু তিন প্রকার হয়ে থাকে,
তিন প্রকার
লোভ আমরা হয়তো বা অনেকেই জানি না। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনে নিই যে লোভ মূলত তিন প্রকার, একটা হচ্ছে ভালো লোভ, একটা হচ্ছে খারাপ লোভ, একটা হচ্ছে মোবা লোভ,
মোবা।
ভালো লোভ যেটা, যেমন এক ব্যক্তি নামাজ পড়তেছে, তার নামাজ দেখে আমার মধ্যে লোভ আসলো যে আমার ভাই নামাজ পড়তেছে, আমি কেন পড়বো না,
সুবহানাল্লাহ, নেকির লোভ,
নেকির লোভ যেটাকে আমরা বলে থাকি, যে আমার ভাই সাদকা করতেছে আমি কেন করবো না, আমার ভাই নফল রোজা রাখতেছে আমি কেন রাখবো না, আমার ভাই ভালো কাজ করতেছে আমি কেন ভালো কাজ করবো না, এটাকে বলা হয় নেকির লোভ। আর এটা কিন্তু ভালো,
ভালো
এই নেকির লোভ করাটা কিন্তু ভালো, খারাপ না। দুই নম্বর হচ্ছে খারাপ লোভ, গুনাহের লোভ, অন্যজনের মাল নিজে ছিনিয়ে নেওয়ার লোভ, চুরি করার লোভ, ডাকাতি করার লোভ, জিনা করার লোভ, এই লোভটা কিন্তু খারাপ লোভ। এটা কোরআন ও হাদিসের মধ্যে এটার বিষয়ে অনেক আলোচনা রয়েছে। তিন নম্বর হচ্ছে মুবালুব, যেটার মধ্যে না খারাপ আছে না ভালো আছে। তবে হ্যাঁ, এই ধরনের মুবালুবকে লুভকে আমরা কি করতে পারি, ভালো নিয়ত দ্বারা ভালো করতে পারি। যেমন কোনো ব্যক্তির পছন্দ হচ্ছে সুন্দর সুন্দর জামা পরিধান করা, ভালো ভালো খাবার খাওয়া, এটার মধ্যে কিন্তু তার মানে
গুণা নেই,
গুণাও নেই কিন্তু স্বভাবও নেই,
স্বভাবও নেই।
কিন্তু এই খাবারটা সে যদি ভালো নিয়ত সহকারে খায়, যে আমি খাবারকে আল্লাহ তাআলা ইবাদত করবো, ইলমে দিন হাসিল করবো, মানুষকে নেকির দাওয়াত দেব, তখন ওই ভালো খাবার খাওয়ার লুভটা যে তার, এটা কিন্তু নেকিতে পরিণত হয়ে
যাবে।
তদ্রুপ জামা, যে আমি সুন্দর সুন্দর ইমামা পরবো সুন্নতের নিয়তে, আমি সুন্দর সুন্দর পাঞ্জাবি পরবো সুন্নতের নিয়তে, তখন কিন্তু ওই লুভটা কিন্তু তার নেকিতে পরিণত হয়ে গেছে।
যদি বা এটা তখন মানে মুবা ছিল তার জন্য, কিন্তু এটা ভালো নিয়ত করার কারণে এটা কি হলো, নেকি হয়ে গেল,
নেকি হয়ে গেল। তো আসুন আমরা কোরআনের মধ্যে লুভ সম্পর্কে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছে আমরা সে সম্পর্কে শুনি। পাঁচ পারা সূরা নিসা আয়াত নাম্বার 128 মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, যা আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা তার বিশ্ববিখ্যাত অনুবাদ কানজুল ইমানের মধ্যে এভাবে অনুবাদ করেন, এবং অন্তরকে লুভের নিকটবর্তী করে দেওয়া হয়েছে। অন্তরকে কি করা হয়েছে,
লুভের
নিকটবর্তী করে দেওয়া হয়েছে, লুভের কাছাকাছি করে দেওয়া হয়েছে। তাফসির খাজিনী এই আয়তে মোবারকার অধীনে রয়েছে লুভ অন্তরের অবিচ্ছেদ অংশ, কেননা তা এভাবেই সৃষ্টি করা হয়েছে। লুভ যেটা আছে না, এটা অন্তরের অবিচ্ছেদ অংশ, যেটা অন্তর থেকে কখনোই কি করা যাবে না,
মাইনাস করা যাবে,
মাইনাস করা যাইব না, আলাদা করা যাইব না। অতএব আমরা বুঝতে পারলাম, ভালো হোক বা খারাপ হোক, নেককার হোক, দিনদার হোক, দুনিয়াদার হোক, প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু লোভ আসে। যে ভালো ব্যক্তি তার মধ্যে ভালো লোভ আসতেছে, যে খারাপ ব্যক্তি তার মধ্যে খারাপ লোভ আসতেছে। সে টিচার হোক বা ছাত্র হোক, দিনদার হোক বা মজুর হোক, প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু লোভ আসতেছে। যেমন এক্সাম্পল, একটা ছাত্র তলেবুল ইলম, তার মধ্যে কিন্তু লুভ আছে, লুভ আছে বিদায় সে কিন্তু ইলমে দিন হাসিল করতেছে। সে চাচ্ছে যে আমি একটা কিতাব অধ্যয়ন করার পর আরেকটা কিতাব অধ্যয়ন করব, একটা বই পড়ার পর আমি আরেকটা বই পড়ব, একটা ঘটনা পড়ার পর আমি অন্য একটা ঘটনা পড়ব। তদ্রূপ একটা টিচারের মধ্যে কিন্তু লুভ আছে, আর তার মধ্যে লুভ ছিল বিদায়, দিনের লুভ, ভালো লুভ ছিল বিদায়, সে পরিশ্রম করে একজন আলেম হতে পেরেছে, একজন দক্ষ টিচার হতে পেরেছে। অতএব আমরা আজকে জানতে পারলাম যে লুভ তো খারাপ জিনিস, কিন্তু এই লুভের মধ্যে যদি ভালো লুভ হয় সেটা খারাপ না,
খারাপ না,
বরং সেটা ভালো।
জি জি, সুন্দর কথা বলেছেন আহমদ হোসেন ভাই, মাশাআল্লাহ। দর্শক বন্ধু, প্রথমে যে বিষয়টি আমাদের আহমদ হোসেন ভাই আলোচনা করলেন যে লোভ সম্পর্কে, আগে আমাকে জানতে হবে যে আমার অন্তরকে যদি আমি জিজ্ঞাসা করি, আমার অন্তর কী বলে, যে ব্যাপারে আমি আকাঙ্ক্ষা করছি, যে ব্যাপারে ইচ্ছা পোষণ করছি যে আমার এটা দরকার, আমার যেন এটা পেয়ে যাই, ওই জিনিসটা কি ভালো কি না। যদি ওই জিনিসটা কোনো নেকির ব্যাপার হয় তাহলে তো ঠিক আছে, আর যদি কোনো এটা নেকির মধ্যে না হয় তাহলে বুঝতে হবে যে এই লোভ আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। কেননা যখন আমি কোনো কিছুর আকাঙ্ক্ষা করব, লোভ করব, এই লোভ আসার পরে আমি ওটা অর্জন করার চেষ্টা করব, আর অর্জন করতে গিয়ে অনেক সময় দেখা যায় আমরা গুনাহের এমন এমন পথ বেছে নেই, এমন এমন গুনাহের কাজ আমরা করে নিই যাতে আমাদের দিন এবং দুনিয়া উভয়টা ধ্বংস হয়ে যায়। কীভাবে ধ্বংস হয়ে যায়, ইনশাআল্লাহ তাআলা, আমরা যেহেতু আজকে অনেকটা সময় নিয়ে আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ তাআলা এই খারাপ দিকটা, অর্থাৎ একটা তো ভালো নেকির লোভ, এটা এক সাবজেক্ট, একটা হচ্ছে যেই লোভটা খারাপ আমাদের ক্ষতি করে, যেটা হাদিসে মুবারাকার মধ্যে নিষিদ্ধ রয়েছে, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। মোবাইলে দাওয়াত ইসলামী ফয়জুর রহমান ভাই আমাদের সাথে আছেন, তার থেকে আমরা কিছু মাদানি ফুল নেব লোভ সম্পর্কে, যে লোভ দ্বারা হাদিসে মোবারকের মধ্যে, কোরআনে পাকের মধ্যে লোভের ব্যাপারে কি বলা হয়েছে আমরা শুনব। জি ফয়েজ ভাই।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন। জি সোহেল ভাই, আহমদ হোসেন ভাই মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন, কোরআনে পাকের আয়াত উপস্থাপন করেছেন। তো আমি একটি, আপনি প্রথমে একটি ঘটনা বলেছেন, তো যেটা স্বর্ণের ডিমের ব্যাপারে ছিল, তো এরকম আরেকটি ঘটনা রয়েছে যেটা প্রথম প্রকার যে মন্দ লোভ, ওই ব্যাপারে ঘটনাটা, এটা আমরা শ্রবণ করলে ইনশাআল্লাহ আমাদের লোভ যে কত খারাপ আমরা বুঝতে পারবো। ঘটনাটি রয়েছে, এটা হচ্ছে উয়ুনুল হিকায়াত একটি কিতাব রয়েছে, দ্বিতীয় খণ্ডের 396 পৃষ্ঠায়। হযরত সাইয়েদুনা আব্দুর রহমান বিন আলী জাউজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই ঘটনাটি বর্ণনা করেন যে এক ঘরে একটি সাপ বাস করত।
সাপ,
একটি সাপ বাস করত একটি ঘরে।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তবে সে কোনো সাধারণ সাপ ছিল না, একটি আশ্চর্যজনক সাপ ছিল।
আশ্চর্যজনক সাপ,
সেটা কি? যে ওই সাপটি প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম দিত
প্রতিদিন।
তো ওই ঘরের যে কর্তা, যে ঘরের যিনি মেন যিনি, উনি তো খুব খুশি
যে
প্রত্যেকদিন একটি স্বর্ণের ডিম পাচ্ছে।
জি।
তো সে আবার ঘরের অন্যান্য সদস্যদেরকে বলে দিল যে এই কথা যেন কাউকে না বলা হয়।
আচ্ছা।
যেহেতু স্বর্ণের ডিম পাচ্ছে, এটা অন্যান্য মানুষ জানলে স্বাভাবিক তারাও নেওয়ার লোভ করবে।
জি।
তো সে জানিয়ে দিল যে কাউকে যেন এ ব্যাপারে না বলে। তো এই স্বর্ণের ডিম তারা প্রতিদিন পেতে লাগলো। একদিন ওই সাপটির যে গর্তে থাকতো, সে গর্ত থেকে বের হয়ে সে ওই গৃহকর্তার একটি পোষা ছাগল ছিল, সেটাকে সে দংশন করলো।
আল্লাহ।
তো তার বিষ, এত বিষক্রিয়া এত ছিল এটার, তো ওই বিষক্রিয়ায় ওই ছাগলটি ছটফট করতে করতে মারা গেল। তো ঘরের সদস্যরা সবাই পেরেশান হলো যে আমাদের একটি পোষা যে প্রাণী ছাগল, এটাকে সে মেরে ফেললো। কিন্তু তৎক্ষণাৎ ওই ঘরের মালিক চিন্তা করলো যে আসলে ছাগলের যে দাম, যে মূল্য, এর চেয়ে স্বর্ণের ডিমের মূল্য অনেক বেশি।
আচ্ছা।
সে লোভের মধ্যে সে পড়ে গেল। সে চিন্তা করলো কোনো সমস্যা নেই, ছাগল গিয়েছে কি,
ছাগল গিয়েছে তো
স্বর্ণের ডিম তো প্রতিদিন পাচ্ছে।
জি।
তখন সে ভুলে গেল এবং প্রতিদিন স্বর্ণের ডিম পেতে লাগলো। ওই সাপটি আরেকদিন তার গর্ত থেকে বের হয়ে ওই যে গৃহকর্তার একটি গাধা ছিল।
আচ্ছা।
আর গাধা ঘরের অনেক কাজে লাগে, স্বাভাবিক মাল বোঝাই করার কাজে লাগে। সে গাধাটিকেও দংশন করে ফেললো এবং ওই বিষক্রিয়ায় এই গাধাটিও মারা গেল।
মারা গেল।
তো এখন গৃহকর্তা একটু উত্তেজিত হলো যে সে তো আসলেই ক্ষতি করে যাচ্ছে, এখন কি করার। তদ্রূপ তৎক্ষণাৎ সে আবার চিন্তা করলো যে যেখানে প্রতিদিন স্বর্ণের ডিম দিচ্ছে সেখানে একটি গাধা বা ছাগল কি হয়েছে গিয়েছে, স্বর্ণের ডিম তো আমি প্রতিদিন পাচ্ছি,
আবার কিনতে পারবো গাধা, কিনতে পারবো এই
স্বর্ণের ডিম, যত টাকা পাচ্ছি এতে আমরা আরো শত শত গাধা এরকম কিনতে পারবো।
জি জি জি।
সে লোভে সে ভুলে গেল এবং সে স্বর্ণের ডিম সে প্রতিদিন পেতে লাগলো।
আচ্ছা।
তো সাপটি একদিন কি করলো, ওই তার একটি গোলাম ছিল, যেহেতু পূর্বের দিনে গোলাম থাকতো সেটা মানে তাদের সব খিদমত করতো, সব ধরনের কাজ করে দিত, গোলামের প্রচলন ছিল। তো একদিন ওই সাপটি সে গোলামকে আপনার দংশন করলো,
তাকেও মেরে ফেললো।
এখন গোলাম খুবই ছটফট করছিল, মালিককে আহ্বান করছিল সাহায্যের জন্য। মালিক পৌঁছার পূর্বেই তার শরীর জায়গা জায়গায় ফেটে গেল বিষক্রিয়ায় এবং সে মারা গেল। এখন তো সে বুঝলো যে আসলে সে তো আমার এখন গোলামকেও মেরে ফেলেছে, এখন আমি তাকে খুঁজবো এবং তাকে খুঁজে আমি মেরে ফেলবো। অনেক খুঁজতে লাগলো কিন্তু আশ্চর্যজনকভাবে সাপটি গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। তো মানে পাচ্ছে না সাপটিকে, এখন যেহেতু অনেক দিন হয়ে গেল পাচ্ছে না, তো সে সব ভুলে গেল। কিন্তু একদিন কি করলো, তার ঘরবালি এবং সে সহ চিন্তা করলো স্বর্ণের ডিম অনেকদিন পাচ্ছি না, সাপের গর্তে গিয়ে দেখি কী অবস্থা। তো গর্তের সামনে গিয়ে তারা গর্তটাকে ভালোভাবে পরিষ্কার করলো, সেখানে সুগন্ধি লাগালো। তখন সাপটি কোত্থেকে আশ্চর্যজনকভাবে সেটা গর্ত থেকে বের হলো, চলে আসলো, কিন্তু মাঝখানে অনেকদিন তাকে দেখা যায়নি যখন খুঁজছিল মারার জন্য।
জি জি।
তো তারা সাপ দেখলো, এখন তারা সাপের সাথে একটা আপোষ করলো, তারা ভাবলো হয়তো সাপ এখন অনেকদিন ছিল না, সে ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে, আমরা যদি তার গর্তকে একটু পরিষ্কার করে দিই, সুগন্ধি লাগাই, সে হয়তো আবার আপোষ মানবে, পোষ মানবে, সে আমাদেরকে আবার স্বর্ণের ডিম দিবে।
আচ্ছা।
সত্যি সাপটি আবার স্বর্ণের ডিম দেওয়া শুরু করলো।
আচ্ছা।
তো একদিন আবার ওই সাপটি কি করলো, ওই গৃহকর্তার যে ছেলে ছিল, পুত্র সন্তান, তাকে দংশন করে বসলো,
তাকেও।
এখন সে পুত্র সন্তানও ছটফট করতে করতে মারা গেল। তো সে কি করলো, কিছু লোককে সে জানালো যে আমার ঘরে তো এই অবস্থা, আমি তো প্রতিদিন স্বর্ণের ডিম পাচ্ছিলাম কিন্তু আমার একে একে করে পশু পোষা প্রাণী, তারপরে আমার গোলাম, আমার সন্তানকে পর্যন্ত সে মেরে ফেলল। তো মানুষেরা তাকে অনেক ধিক্কার দিল যে তুমি লোভে বশীভূত হয়ে তুমি নিজের অনেক কিছু তুমি হারিয়েছো, এখনও সময় আছে তুমি
মানে সংশোধন হয়ে যাও এবং ওই সাপকে খুঁজে তাড়াতাড়ি মেরে ফেলো। তো সে তখন তো সাথে সাথে একটু চিন্তা করলো, কিন্তু পরবর্তীতে ঘরে এসে ভাবলো আসলে যদি এত ক্ষতি হয়েছে কিন্তু এই যে স্বর্ণের ডিম প্রতিনিয়ত আমি পেয়ে যাচ্ছি, এটা আমি যদি ওই সাপকে মেরে ফেলি তাহলে তো এটা আমি পাচ্ছি না।
তো লোভটা তার গেল না,
না লোভ তার মধ্যে থেকে যাচ্ছে না। কিছুক্ষণের জন্য অনুশোচনা আসছে, আবার সে চিন্তা করে করে লোভের মধ্যে পড়ে যাচ্ছে। তো তার স্ত্রী ছিল, একদিন ঘুমের মধ্যে তার স্ত্রীকে ওই সাপটি দংশন করে দিল, স্ত্রীও মারা গেল। তখন অনেক চিন্তিত ছিল। পরবর্তীতে ওই সাপটি কী করলো, এখন স্বর্ণের ডিমের স্থানে সে আপনার মুক্তা দেওয়া শুরু করে দিল।
মুক্তা
এখন সাপটি তো, ওই লোক তো ভাবলো এতদিন স্বর্ণের ডিম পেতাম, এখন তো আমি মুক্তা
দামি
দামি জিনিস পাচ্ছি, এখন সে আরও লোভের মধ্যে পড়ে গেল। এবং কি তার যে ছাগল গাধা গোলাম তার পুত্র সন্তান স্ত্রী সবার মৃত্যুর কথা সে ভুলে গিয়ে লোভের মধ্যে পড়ে গেল। তো একদিন সে কি করলো, ওই যত মনিমুক্তা আপনার যেগুলা স্বর্ণের ডিম মনিমুক্তা যত কিছু সে জমা করেছিল সেগুলো একদিন সে মাথার পাশে রেখে সেখানে ঘুমিয়ে গেল।
আচ্ছা,
মাথার পাশে সব কিছু জড়ো করে এগুলোর উপর সে ঘুমিয়ে গেল। ওই সাপ কি করলো, এই অবস্থায় ওই লোককেও দংশন করে বসলো।
আহা,
এখন সে চিৎকা চেঁচামেচি করছে, মানুষেরা জড়ো হয়ে গেল, অনেক মানুষ আসলো এলাকাবাসী। তখন মানুষেরা বলতে লাগলো যে হে লোভী ব্যক্তি, তুমি আমাদের কথা শুনোনি, তুমি এই লোভের মধ্যেই তুমি ছিলে, শেষ পর্যন্ত তোমার প্রাণ হারাচ্ছ। এখন ওই লোক খুবই আপনার যে যন্ত্রণা হচ্ছে অবস্থায় সে বলল, আসলে আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি এই সাপ যে এত ক্ষতি করেছিল। এখন সে বলল, আমার যত এই মণিমুক্তা জমা হয়েছে এগুলো আমার আত্মীয় স্বজনকে দিয়ে দাও, কারণ এগুলো এখন আমার কোনো কাজের না, এগুলো এখন আমার কোনো কাজে আসবে না, আমি মৃত্যুবরণ করছি, এগুলো আমি নিয়ে যেতে পারবো না। তো আসলে এই যে ঘটনাটা, এর দ্বারা বোঝা গেল যে আসলে লোভ কত ক্ষতি, মানুষের লোভ এটা শেষ হয় না, একটা পেলে তারা দুইটা পাওয়ার, দুইটা পেলে তিনটা পাওয়ার, এভাবে শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে।
মানুষের মনে লোভ যে বিষয়টা রয়েছে এই বিষয়টা কখনো কমে না। মানুষ আজকে কোনো একটা নিয়ামত আল্লাহ তাআলা পেয়েছে, সে লোভ করে যে আরেকটা নিয়ামত যেন পেয়ে যায়। কেউ আল্লাহ তাআলা দয়াতে একটি ঘর করে নিল, সে চায় আমি যেন আরেকটি ঘরের মালিক হয়ে যাই। কেউ একতলা নির্মাণ করলো, আমি যেন আরেকতলা নির্মাণ করতে পারি, এরকম লোভ চলে আসে। দর্শকবৃন্দ, বাংলাতেও একটা প্রবাদ বাক্য রয়েছে, অতি লোভে তাঁতি নষ্ট। অনেক সময় দেখা যায় এই লোভের কারণে আমাদের চরিত্র নষ্ট হয়ে যায়, এই লোভের কারণে আমাদের দুনিয়ার মধ্যে অনেক হয়তো বাহ্যিকভাবে আমরা একটু দেখছি যে আমার কিছু লাভ হচ্ছে, কিন্তু এটা দুনিয়াতেও এক সময় আমার ক্ষতির কারণ হয়, আখিরাতেও এটা আমার এটা আজাবের একটা কারণ হয়ে যায়। যেমনটি যে ঘটনা ফয়েজ ভাই আমাদেরকে বলেন, এই ঘটনা থেকে আসলে আমাদের অনেক খুব শিক্ষার বিষয়। দেখুন, এক তো যে সে লোভের কারণে সে কী করছে, নিজের নিকট আত্মীয়দেরকে দূর করছে নিজের কাছ থেকে। এমন এক সময় আসলো সে যে বিষয়ে লোভ করেছে, মাল দৌলতের, এই লোভটা সে কিন্তু পরিপূর্ণভাবে সে এটা ব্যবহার করতে পারলো না। সে এই সম্পদ রেখে সে নিজেও কিন্তু এই দুনিয়া থেকে চলে গেল, বিদায় নিল, মারা গেল। এই যে লোভ সে করলো, এই লোভের কারণে কিন্তু তার ক্ষতি আর ক্ষতি হলো। সে যে টাকা যে অর্থ পেয়েছে এই অর্থ তার কোনো কাজে আসেনি। আসলে যখনই আমরা লোভ করি হয়তো বাহ্যিকভাবে দেখতে পাই লোভের কারণে কিছুটা আকাঙ্ক্ষী হয়ে যায়, কিছুটা হয়তো পেয়েও যাই, কিন্তু এতে আমাদের আরও বেশি লোভ না করা উচিত। আমাদের উচিত আমরা যেন অল্পে তুষ্টি, অর্থাৎ অল্প কিছুতে যেন আমরা সন্তুষ্ট থাকি। যে ব্যক্তি এই বিষয়টা নিজের উপরে নিয়ে নিয়েছে যে আমি বেশি নয়, বাস আল্লাহ আল্লাহ তালা আমাকে যতটুকু দিয়েছে শুক্রিয়া আদায় করি, পাশাপাশি যদি আমরা অল্পে তুষ্ট থাকি যে আমি যা পেয়েছি আল্লাহ তালার শুক্রিয়া, আমি এটা দিয়ে জীবনযাপন করবো। এনে অনেক ব্যক্তি এমন রয়েছে যারা বাস আমার কাছে এক টাকা আছে, বাস এক টাকাই ঠিক আছে। আবার অনেক ব্যক্তি এমন রয়েছে যারা না, আমার এক টাকা হবে না, আমাকে পাঁচ টাকা কামাতে হবে। আর এমনটা যারা করেছে তারা দুনিয়ায়ও লাঞ্ছিত হয়েছে, আখিরাতেও লাঞ্ছিত হবে। একটু আপনি দেখবেন, খেয়াল করলে ফিরাউন, সাদ্দাত, যারা বড় বড় সম্পদশালী ছিল তাদের ভিতরে এই সম্পদের লোভ ছিল। এই লোভের কারণে আজকে দেখা যায় যে আমরা তাদের তো মনে করছি কিন্তু ভালো দৃষ্টিতে নয়, কারণ তারা লোভী ছিল, আখিরাতও তাদের জন্য শাস্তি রয়েছে। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আমরা আরও আলোচনা করব, আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আশা করি এই লোভ যে বিষয়টা রয়েছে এই বিষয়ে আমরা এমনভাবে জানতে পারবো যেন আমাদের অন্তর থেকে। আর হ্যাঁ দর্শকবৃন্দ, আমাদের এটাও
মাইন্ড বানিয়ে রাখা উচিত যেন আমরা কিছু শিখবো, তাহলে দেখবো আমরা ইনশাআল্লাহ তাহলে অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো ইনশাআল্লাহ তাহলে। দর্শকবৃন্দ, আপনাদের কিছু কল নেবো, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে সামিল রাখবো, অ্যাড রাখবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন।
আমার নাম হচ্ছে মোহাম্মদ জাকারিয়া ইসলাম, কিশোরগঞ্জ সদর থেকে। তুমি খোদার প্রিয় হবে এই নাটটি শুনতে চাই।
খোদার প্রিয় হাবিব এই নাটটি শুনতে চাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। ফজর রহমান ভাই আমাদের সাথে আছেন, আমরা ইনশাআল্লাহ তাআলা তার থেকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। পরবর্তী কল।
আমি শহীদ পুত্রে বলছিলাম, মোহাম্মদ রকি। আমি একটা মনকে বার শুনতে চাচ্ছিলাম,
প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে ইনশাআল্লাহ শ্রবণ করবো, নাতে রাসূল চেষ্টা করব। পরবর্তী কল।
চট্টগ্রামে হাটকাজার থেকে বলতেছি, মোহাম্মদ ইরফান।
আমাদের সাথে রয়েছেন জয়নুল আবেদিন ভাই, আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রিফাতুল আলম রিফাত ভাই, এছাড়া আমাদের সাথে সালম ভাইও আমাদের অনুষ্ঠান দেখছেন, তিনি আমাদের সাথে আছেন। জাহিদুল আলম রাজু ভাই আমাদের সাথে আছেন, সাথে আছেন শাহরিয়ার ভাই, এছাড়া আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন আব্দুল আজিজ মিয়া ভাই, আমাদের সাথে আছেন রবিউল হোসেন ভাই, আরও অনেকে আমাদের সাথে আছেন অনুষ্ঠান দেখছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদেরকে একজন কমেন্টস করেছেন, লিখেছেন, আপনাদের গোলাম রাসুল প্রোগ্রাম আমার খুব পছন্দ, প্লিজ গোলাম রাসুল আরও বেশি করে দেখাবেন। মাদানী চ্যানেল বাংলার একটি বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে প্রতি মঙ্গলবার রাতের বেলায় আপনার মাদানী চ্যানেল, তো ওই অনুষ্ঠানে যারা দর্শকবৃন্দ রয়েছে তাদের রিকোয়েস্টগুলো শোনা হয়, তাদের পছন্দ অপছন্দ আমরা শুনে থাকি, আর এগুলো নোট করে মজলিসের কাছে উপস্থাপন করে থাকি। ওই অনুষ্ঠানে আপনি মেসেজ করুন বা কল করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার যেই পরামর্শ তা ইনশাআল্লাহ তাআলা মজলিসের কাছে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ তাআলা। জাবেদ ভাই আমাদের সাথে আছেন, আরও অনেক ইসলামী ভাই আমাদের সাথে আছেন, অনেকে আমাদের সাথে আছেন অনুষ্ঠান দেখছেন। দর্শকবৃন্দ, আপনাদের অনুরোধে আসলো নাচ শোনার জন্য, কালাম শোনার জন্য, মানকাবাদ শোনানোর জন্য ইনশাআল্লাহ ফয়েজ ভাইয়ের কাছে যাবো। ফজর রহমান ভাই থেকে আমরা ইনশাআল্লাহ নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লি আলা নাবিয়িনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা নাবিয়িনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা শাফিইনা, সাল্লি আলা মুহাম্মাদিন। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। সাল্লি আলা নাবিয়িনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা শাফিইনা, সাল্লি আলা মুহাম্মাদিন। তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার শানে বৃক্ষ তোর লতা বনত, তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার শানে বৃক্ষ তোর লতা বনত, তোর লতা বনত, তোমার গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার তরে সৃজন সুমন জমিন গ্রহ তারা। সাল্লি আলা নাবিয়িনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা শাফিইনা, সাল্লি আলা মুহাম্মাদিন। তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার, দেখিতে নয়ন যুগল তৃষিত যে نبينا صل على محمد صل على شفيعنا صل على محمد এমন নূরের প্রদীপে তুমি জারনাই কোন ধোয়া কাটা বিহীন ফুল তুমি যার জগৎ জুড়ে ছোয়া এমন নূরের প্রদীপে তুমি জারনাই কোন ধোয়া কাটা বিহীন ফুল তুমি যার জগৎ জুড়ে ছোয়া জগৎ জুড়ে ছোয়া ছায়া বিহীন কায়া তুমি সব নবীদের সেরা ছায়া বিহীন কায়া তুমি সব নবীদের সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিইনা সাল্লি আলা মুহাম্মাদিন পাপি অপরাধী আমি তোমার সঙ্গে আতার কবর হাশর ফুল সিরাতে করি ও তাকে পার পাপি অপরাধী আমি তোমার সঙ্গে আতার কবর হাশর ফুল সিরাতে করি ও তাকে পার করি ও তাকে পার ছেড়ে আমাকে আমি দিশে হারা ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিইনা সাল্লি আলা মুহাম্মাদিন খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির শেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিইনা সাল্লি আলা মুহাম্মাদিন
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করার সৌভাগ্য আমাদের অর্জিত হলো। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতে রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা হামদ করার তৌফিক দান করুক। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, লোভের বিষয়ে, লোভের ক্ষতিসমূহ, তো বিখ্যাত বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে সকল অনিষ্টতার মূল হচ্ছে তিনটি বস্তু, আর তা হলো লোভ, হিংসা এবং অহংকার। এই তিনটি বিষয় যখনই মানুষের মধ্যে চলে আসে, মানুষ ধ্বংসের মধ্যে পতিত হয়। আর সৃষ্টির সূচনা থেকেই আজ পর্যন্ত এই তিনটি বস্তু মানুষকে ব্যক্তি হিসাবে, সামাজিক দিক দিয়ে এবং রাষ্ট্রীয় দিক দিয়ে মানুষকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। লোভ এমন একটা জিনিস যে লোভের কারণে মানুষ দেখা যাচ্ছে একজন আরেকজনকে হত্যা করছে, লোভের কারণে মানুষ একজন আরেকজনকে মারধর করছে, লোভের কারণে মানুষ বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে। আজকে লোভ, যদি আমরা লোভ থেকে বেঁচে থাকি, তাহলে দিনীভাবে, দুনিয়াভাবে, ব্যক্তিগতভাবে আমরা অনেক উপকার অর্জিত করতে পারবো বা আমরা অর্জন করতে পারবো। কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে ইরশাদ ফরমান যে যারা লোভ লালসা থেকে বেঁচে থাকে তারাই সফলকাম। একটু চিন্তা করি, আল্লাহ তাআলা সফলকাম কাদেরকে বলেছেন যারা লোভ থেকে বেঁচে থাকে? আল্লাহ তাআলা আমাদেরকে লোভ থেকে বাঁচার নেক আমল করার তৌফিক দান করুক। আহমদ হোসেন ভাইয়ের কাছে আবারও যাব, লোভ সম্পর্কিত কিছু বিষয় আমরা আরও শ্রবণ করব। জি আহমদ হোসেন ভাই,
সিল ভাই চলতেছিল যে আলোচনা আমাদের খারাপ লোভ বিষয়ে।
জি জি,
তো রাসুল করিম রৌফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী, লোকেরা বলে বা তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি বলেছে যে লোভী মানুষ অত্যাচারীর চেয়েও বেশি ধোকাবাজ হয়ে থাকে, অথচ আল্লাহ তাআলার নিকট লোভের চেয়ে বড় অত্যাচার কোনটি? আল্লাহ তাআলা এই বিষয়ে নিজের সম্মান ও মহত্বের শপথ বর্ণনা করেছেন যে জান্নাতে কোনো লোভী বা কৃপণ ব্যক্তি প্রবেশ করবে না।
আহা,
জান্নাতে কোনো লোভী ব্যক্তি অথবা কৃপণ ব্যক্তি প্রবেশ করবে না। দুই নম্বর বাণী হচ্ছে, লোভ থেকে বেঁচে থাকো, কেননা তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়কে লোভেই ধ্বংসে পতিত করেছে। লোভী তাদের মিথ্যার প্রতি উদ্বুদ্ধ করেছে, তখন তারা মিথ্যা বলতে লাগলো। অত্যাচারের প্রতি উদ্বুদ্ধ করেছে, তখন তারা অত্যাচার করতে লাগলো এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মানসিকতা ছিল, তখন তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে লাগলো। আমরা দুই নম্বর হাদিসে মোবারকা থেকে জানতে পারলাম যে লোভে কি করেছে, পূর্ববর্তী লোকদেরকে কি করেছে,
ধ্বংস করেছে,
ধ্বংস করেছে। সুহেল ভাই, আমরা হয়তোবা অনেকেই বালাম বিন বাউরার কথা শুনেছি বা আমরা অনেকেই জানি। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 539 পৃষ্ঠার সম্বলিত কিতাব মালফুজাতে আলা হজরতের মধ্যে 367 নং পৃষ্ঠায় রয়েছে যে বালাম বিন বাউরা একজন ব্যক্তি ছিল, বনি ইসরাইলের অনেক বড় একজন আলেম ছিল। তার সম্পর্কে মালফুজাতে আলা হজরতের মধ্যে রয়েছে যে সে মুস্তাজাবুদ দাওয়া ছিল।
মুস্তাজাবুদ দাওয়া,
আর মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিদেরকে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তারা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান তাহলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। আর বালাইম বিন বাউরা বনি ইসরাইলের একজন আলেম ছিল, পাশাপাশি মুস্তাজাবুদ দাওয়া ছিল। তখন করলো কি, বনি ইসরাইলের কিছু লোক এই বালাম বিন বাউরাকে যখন জানতে পারলো যে বালাম বিন বাউরা মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া কবুল হয়, তখন তারা কি করলো, এই বালাম বিন বাউরাকে কিছু দন সম্পদ অর্থ ইত্যাদি দিয়ে আল্লাহ তাআলার নবী মূসা আলাইহিস সালাতু আসসালামের জন্য বদদোয়া করাতে লাগলো। যখন বালাম বিন বাউরা যখন লোভে পড়ে, তার সম্প্রদায়ের লোকদের মাল সম্পদ টাকা পয়সা লোভে পড়ে যখন মূসা আলাইহিস সালাতু আসসালামের জন্য বদদোয়া করতে লাগলেন, তো মূসা আলাইহিস সালাতু আসসালামের জন্য যে যে বদদোয়াগুলো বালাম বিন বাউরা করেছিল ওগুলো তার মুখ থেকে তার নিজের জন্য বের হতে লাগলো। সুহেল ভাই, এখান থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যে বালাম বিন বাউরা এত বড় একজন আলেম হওয়ার পরে, মুস্তাজাবুদ দাওয়া হওয়ার পরেও,
যে দোয়া করবে দোয়া কবুল হয় এমন ব্যক্তি হওয়া সত্ত্বেও,
এমন ব্যক্তি হওয়া সত্ত্বেও সে লোভে পড়ে কি করলো, তার দিন এবং দুনিয়া দুটোটাকে সে ধ্বংস করে দিল। কিতাবের মধ্যে রয়েছে সে পরবর্তীতে কাফের হয়ে ইন্তেকাল করেছে, মারা গেছে। এই ঘটনা থেকে কিন্তু আমরা এটাও শিক্ষা অর্জন করতে পারলাম যে আল্লাহর নবীদের সাথে কি করা যাবে না, বেয়াদব করা যাবে না, তাদের সাথে গুস্তাখি করা যাবে না। কেননা বালাম বিন বাউরা আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু আসসালামের সাথে বেয়াদবি করেছিল, গুস্তাখি করেছিল, মূসা আলাইহিস সালাতু আসসালামের জন্য বদদোয়া করেছিল, আর সেই বদদোয়া নিজের জন্য কি হতে লাগলো,
প্রতিফলিত হলো আর কি,
প্রতিফলিত হতে লাগলো।
তার ব্যাপারে সলবে আরেকটু অ্যাড করব আহমদ হাসানের সাথে, যে এমন সে মর্যাদা অধিকারী ছিল যে সে তার স্থানে বসে, এমন গ্রহণযোগ্যতা ছিল আল্লাহ তাআলা বারগাহে, তার নিজের স্থানে বসে সে আরশে আজিম পর্যন্ত দেখে নিত।
আল্লাহ,
এত তার আল্লাহ তাআলা তাকে
এত মর্যাদা দিয়েছেন, কিন্তু লোভ তাকে কি করে দিল, কোথায় পৌঁছে দিল। দর্শকবৃন্দ, চিন্তার বিষয় যে লোভ তাকে, যে আল্লাহ তাআলা এমন বান্দা ছিল যে সে দুনিয়াতে বসে আরশে আজিম দেখতে পেত, তার এমন অবস্থা হলো যে একজন নবীর বিরোধিতা করলো, নবীর ব্যাপারে বদদোয়া করলো, তাও কি লোভের কারণে। তো এর লোভ তাকে এমন করে দিল যে সে যখন দোয়া করলো, দোয়া তার জন্য করতে লাগলো, কেননা তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আর করেছেনও, কিন্তু সে যে মুখ দিয়ে মূসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, তার মুখ দিয়ে যে কথা বেরিয়েছে, সে বলতে চেয়েছে মূসা আলাইহিস সালামের, কিন্তু বের হয়েছে নিজের ব্যাপারে, আল্লাহ তাআলা তার ব্যাপারে কী রেখেছেন। একটু চিন্তা করি, আল্লাহ তাআলা এত পদমর্যাদা সম্পন্ন ব্যক্তির যদি এমন অবস্থা হয়, আপনি আমি কোথায় রয়েছি। এক তো আমলের দিকে নেই, আমরা আমল করি না, তার উপর লোভ করছি যে তার সম্পদ যেন আমার কাছে চলে আসে, আমি যেন এরকম করতে পারি, আমি যেন দুনিয়ার মধ্যে অনেক সম্পদশালী হই, আমি যেন এমন ব্যক্তিত্ব হই। অনেক ব্যক্তি এমন রয়েছে যে সে নিজের পদমর্যাদার জন্য অপর ব্যক্তিকে হত্যা করতে পর্যন্ত কুণ্ঠাবোধ করে না। এমন অনেক ব্যক্তি রয়েছে যারা সম্পদের কারণে কি করে সম্পদের লোভের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। কি আমি যদি আত্মীয়র সাথে আমার যদি তার সাথে ভালো সম্পর্ক রাখি তাহলে তাকে ভাগ দিতে হবে, আমার সম্পদের ভাগ তাকে দিতে হবে, এজন্য কি করে দিই আমরা সম্পর্ক ছিন্ন করে দেই, বন্ধু বন্ধুদের কারণ সম্পর্ক ছিন্ন করে দেয়। আর লোভের কারণে, লোভ মানুষকে কোথায় নিয়ে যায়, লোভ মানুষের কেমন ক্ষতি করে, লোভ মানুষের এমন ক্ষতি করে, হাদিসে পাকের মধ্যে এসেছে যে দুইটি বাঘ, দুটি বাঘ ক্ষুধার্ত বাঘ যদি মেষপালের মধ্যে ছেড়ে দেওয়া হয় আর ওই দুটি ক্ষুধার্ত বাঘ মেষপালের যত ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে লোভ মানুষের
দিনের মধ্যে, দিনের মধ্যে ততটুকু ক্ষতি করে।
জি
সিএল ভাই, এর মধ্যে কিন্তু আমার একটা ঘটনাও মনে পড়ে গেল।
জি জি জি,
যেহেতু আপনি ওই ঘটনার ইয়াটা হাদিসে মোবারকাটা বললেন যে ক্ষুধার্ত বাঘ যদি মেষপালের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়
কত ক্ষতি করে,
কত যতটুকু ক্ষতি করবে না তার চেয়েও বেশি ক্ষতি করে লোভ তার দিনের মধ্যে। আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া তার বিশ্ববিখ্যাত গ্রন্থ কিতাব ফয়জানে সুন্নতের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ঘটনা নকল করেছে, যেটা হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালামের, হযরত সাইয়্যিদুনা ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালামের সামনে এক ব্যক্তি এসে আরজ করলো, ইয়া রুহুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম, আমি আপনার বরকতপূর্ণ সংস্পর্শে থেকে আপনার খিদমত করতে ও শরীয়তের জ্ঞান অর্জন করতে চাই। তিনি আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসালাম তাকে অনুমতি দিয়ে দিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম তাকে কী করলেন, অনুমতি দিলেন, ঠিক আছে তুমি আমার সাথে থেকে কী করো, আমার খিদমত করবে এবং আমার থেকে জ্ঞান অর্জন করবা, দিন শিখবা, শরীয়তের মাসালা মাসাল শিখবা, আল্লাহ তাআলার একাত্মবাদের ইলম শিখবা।
সঙ্গী বানিয়ে নিলেন,
সঙ্গী বানিয়ে নিলেন। তো কিছুক্ষণ চলতে চলতে উনার নিকট তিনটা রুটি ছিল, তো ওই ব্যক্তিকে বললেন, সারাংশ বলতেছি ঘটনাটার, যে ওই ব্যক্তিকে বললেন চলো আমরা তিনজনে কী করি খাবার খেয়ে নেই। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম একটা রুটি খেলেন, ওই ব্যক্তি একটা রুটি খেলেন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম রুটি খেয়ে পানি পান করার জন্য নদীতে গেল, এসে দেখলো যে ওই রুটিটা নাই,
তৃতীয় রুটিটা নাই।
তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে তৃতীয় রুটিটা কোথায়, ওই ব্যক্তি বলতে লাগলো আমি জানি না। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম ওই ব্যক্তিকে সাথে নিয়ে কী করলেন, চলতে লাগলেন, বললেন যে চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। তো কিছুক্ষণ যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম একটা হরিণের বাচ্চা দেখলেন এবং ওই হরিণের বাচ্চাকে কী করলেন, ডাক দিলেন, ডাক দিয়ে এনে ওটাকে জবাই করে পাক করে খাবার খেলেন এবং হাড্ডিগুলোকে কী করলেন, হাড্ডিগুলোকে একত্রিত করে আবার জিন্দা করে দিলেন, হরিণের বাচ্চা জিন্দা করে দিলেন, কুম বিজনিল্লাহ বলে ওটাকে জীবিত করে দিলেন। তখন ওই হরিণের বাচ্চা কী করলো, দৌড়ে তার মার কাছে চলতে লাগলো। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম ওই ব্যক্তিকে বললেন যে আল্লাহ তাআলা আমাকে এত মর্যাদা দান করেছে, ওই আল্লাহ তাআলার শপথ, তুমি বলো তৃতীয় রুটিটি কোথায়। ওই ব্যক্তি বলতে লাগলো আমি জানি না।
জি
তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন ঠিক আছে চলো সামনের দিকে অগ্রসর হই। তখন যাইতে যাইতে দেখলেন একটা নদী, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম ওই ব্যক্তিকে নিয়ে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। নদী পার হয়ে ওই ব্যক্তিকে বলতে লাগলেন যে আল্লাহ তাআলা আমাকে এই মুজিজা দেখানোর ক্ষমতা দান করেছে, ওই আল্লাহ তাআলার শপথ, তুমি বলো তৃতীয় রুটিটি কোথায়। ওই
আবারও জিজ্ঞাসা করলো।
তো ওই ব্যক্তিটি বলতে লাগলো যে আমি জানি না তৃতীয় রুটিটি কোথায়। তখন চলো বলল ঠিক আছে চলো আমরা সামনের দিকে অগ্রসর করি। তো কিছুক্ষণ যাওয়ার পর একটা বালুর স্তূপকে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম স্বর্ণ বানিয়ে দিলেন এবং ওই স্বর্ণটাকে তিন ভাগ করলেন, বলেন এক ভাগ আমার, এক ভাগ তোমার, আর এক ভাগ ওই ব্যক্তির যে তৃতীয় রুটিটি
খেয়েছে।
তখন ওই ব্যক্তি বলতে লাগলো যে তৃতীয় রুটিটি আমি নিয়েছি,
মানে তখন গিয়ে সে স্বীকার করলো
ওই লোভের, স্বর্ণের লোভের মধ্যে পড়ে সে তৃতীয় রুটিটির কি করলো, স্বীকার করলো। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন ঠিক আছে সবগুলো স্বর্ণ তুমি নিয়ে চলে যাও, তুমি আমার সাথে আর থাকতে পারবে না। তখন ওই ব্যক্তিটি কি করলো, সমস্তগুলো স্বর্ণ একটা গামছার মধ্যে পেঁচিয়ে কাদের মধ্যে নিয়ে চলতে লাগলো। চলতে চলতে দেখলেন যে সামনে দুজন ব্যক্তি, আর ওই দুজন ব্যক্তি যখন দেখতে পেল যে তার কাছে এত স্বর্ণ, তখন তাকে হত্যা করার পরিকল্পনা করলো, তাকে হত্যা করে আমরা দুজনে কি করবো, তার স্বর্ণগুলোকে নিয়ে যাব। তখন ওই ব্যক্তি বলতে লাগলো যে তোমরা আমাকে হত্যা করিও না, বরঞ্চ আমরা এই স্বর্ণগুলোকে তিন ভাগে ভাগ করে আমরা তিনজনে কি করে নিই, বন্টন করে নিই। তখন তারা বললো হ্যাঁ ঠিক আছে আমরা তিন ভাগ করে তিনজনে বন্টন করে নিই। তখন তাদের মধ্য থেকে একজন ব্যক্তি বলল যে কতই না ভালো হতো যদি আমরা এখান থেকে সামান্য সোনা নিয়ে স্বর্ণ নিয়ে যদি আমরা নিকটে বাজারে যদি বিক্রি করে খাবার নিয়ে আসতাম, তখন খাবার খেয়ে আমরা আরামসে কি করব, বন্টন করব। তখন তাদের মধ্যে থেকে এক ব্যক্তি কি করলো, বাজারে গেল, গিয়ে রুটি নিল এবং চিন্তা করলো যে আমি যদি রুটির মধ্যে যদি বিষ মিশ্রণ করে দেই তাহলে ওই দুই ব্যক্তি খেয়ে যদি মারা যায় তাহলে সবগুলো স্বর্ণ আমি পেয়ে যাব।
তার মধ্যে লোভ চলে আসলো।
তখন সে কি করলো, রুটি ক্রয় করলো এবং রুটির মধ্যে বিষ মিশিয়ে দিল। আর এদিকে ওই দুই ব্যক্তি পরামর্শ করতে লাগলো যে বাজার থেকে যদি আমাদের সাথী যদি আসে, বন্ধু যদি আসে, তাহলে আমরা উভয়ে মিলে তাকে হত্যা করে দেব এবং তার যে ভাগটা রয়েছে
তারাও আমরা দুজনে নিয়ে নিব,
আমরা দুজনে বন্টন করে নিব।
তারাও লোভের মধ্যে পড়ে,
তারাও কিন্তু লোভের মধ্যে পড়ে গেল। যেমন এদের চিন্তাধারা তেমন কাজ। ওই ব্যক্তি যখন রুটি নিয়ে যখন বাজার থেকে আসলো তখন তারা দুজনে কি করলো, তাকে হত্যা করে দিল। এবং হত্যা করার পরে বলো আমরা তো হত্যা করে ফেলেছি, এখন সবগুলো স্বর্ণ তো আমরাই, তো যেহেতু খাবার আছে তখন আমরা তিনজনে কি করি,
দুইজন
মিলে কি করি, আমরা খাবারগুলো খেয়ে তারপরে আমরা
ভাগ করে তারপর জায়গায় চলে যাব।
কিন্তু এরা দুইজন কিন্তু জানতো না যে তো ইয়ার রুটির মধ্যে কি ছিল,
বিষ ছিল।
তারা কি করলো, রুটিগুলো খেয়ে তারাও
মারা গেল।
দেখেন যে লুবে পড়ার কারণে
ব্যক্তিও পড়ে রইলো, মাল
মালও
পড়ে রইলো।
আর এটা থেকে কিন্তু আমরা এটাও জানতে পারলাম ঘটনা থেকে যে দেখেন একজন ব্যক্তি একজন আল্লাহর নবীর সহবতে থাকা, খিদমত করা, তার থেকে জ্ঞান অর্জন করা, কতগুলো নিয়ামত কিন্তু সেই লুবের কারণে
তার
হাতছাড়া করে দিল, বঞ্চিত হয়ে গেল।
ওই নিয়ামত না, তার জীবনটা তো চলে গেল,
জীবন তো চলে গেল। দ্বিতীয়ত যে আল্লাহর নবীর সহবতে থাকে এটা কত সৌভাগ্যের বিষয়, কিন্তু ওই সৌভাগ্য থেকে সে কি করলো, বঞ্চিত হলো
সামান্য কিছু লোভের কারণে।
তৃতীয়ত যে জ্ঞান অর্জন করা, আর জ্ঞান যদি না থাকে তাহলে আল্লাহ তাআলাকে সে চিনতে পারবে না। আল্লাহ তাআলাকে চিনতে হলে, জানতে হলে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে। সে কিন্তু জ্ঞান অর্জন করা থেকেও কি হলো, বিরত রইল। তিন নম্বর আমরা এটাও জানতে পারলাম যে আল্লাহ তাআলা তার নবীদেরকে কিন্তু মর্যাদা দান করে থাকে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেক নবীকেই কিছু না কিছু মর্যাদা দান করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকেও মর্যাদা দান করেছে, ইব্রাহিম নবীকেও মর্যাদা দান করেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকেও মর্যাদা দান করেছে।
আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন সবাইকে কিছু না কিছু মর্যাদা দিয়েছেন। তো দর্শকবৃন্দ, আমরা একেবারে জ্বলন্ত এবং দৃষ্টান্ত পেলাম আমরা যে লোভ মানুষকে কেমন ক্ষতির দিকে নিয়ে যায়। ইনশাআল্লাহ তাআলা আবারও আসবো আপনাদের কাছে, মাদানী ফুল শুনবো। কিছু কল আছে আমাদের, বলা হচ্ছে যে কল নেওয়ার জন্য দর্শক বৃন্দের জি কল চালিয়ে দিন।
আমি কুমিল্লা ব্রাহ্মণপাড়া থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আবাদুল হকানে, একটি নাতে রাসুল শুনতে চাই।
ইনশাআল্লাহ তাআলা নাতে রাসুল চেষ্টা করব শ্রবণ করার জন্য, যেহেতু সময় আমাদের কম, যদি সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ তাআলা নাতে রাসুল শুনবো। পরবর্তী কল,
মোহাম্মদ সেলিম, আমি রাজশাহী থেকে বলছি। আমি রাইলা শুনলাম, দেখছি খুব সুন্দর অনুষ্ঠান এবং মাশা আল্লাহ মারহাবা, অনুষ্ঠান সুন্দর। আল্লাহ পাক মাদানী চ্যানেল কে এবং মাদানী চ্যানেল মজলিস কে আর উন্নতি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদেরকে কমেন্টস অনেকে করেছেন, আমাদেরকে কমেন্টস করেছেন রিয়াদ ভাই, তিনি জানালেন যে কবরের বয়ান শুনতে চাচ্ছেন, অনেক নতুন ইসলামী ভাইদের জন্য হৃদায়ত হয়। আমরা আসলে অনুষ্ঠানের মধ্যে তো এক একটা বিষয় নিয়ে আলোচনা করি আসলে, আর কবর হাসর নিয়েও আমাদের আলোচনা হয় ইনশাআল্লাহ তাআলা। তো মাদানী চ্যানেলের সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আমরা বিষয়ভিত্তিক যখন আলোচনা করব, কবরের যখন আলোচনা হবে, কবরের কবরবাসীদের ঘটনা একটি অনুষ্ঠানও রয়েছে, ধারাবাহিক অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা, অনুষ্ঠান দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এমডি ফরিদ ভাই আমাদেরকে কমেন্টস করেছেন, তিনি এখন গুলশান এক থেকে দেখছেন আমাদেরকে। তিনি লিখেছেন, ফয়েজ ভাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, মাদানী চ্যানেল দেখছেন মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার মনের জায়েজ দোয়াগুলোকে কবুল করে নিক। আমাদেরকে একজন কমেন্টস করেছেন, লিখেছেন, খাগড়াছড়ি থেকে বলছি, আমি একটু অসুস্থ আছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দান করুক। আমাদেরকে ফরিদ ভাই আবারও কমেন্টস করেছেন, লিখেছেন যে সোহেল ভাই আপনাদেরকে মিস করি, আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য নাম্বার চাচ্ছেন, আপনি ঢাকা সায়দাবাদ ফজানে মদিনা জামে মসজিদ ঢাকা সায়দাবাদী জনপথ মোড়ে আমাদের মাদানী মার্কাজ রয়েছে, এখানে আসুন। অন্যান্য মোবালিকে দাওয়াত ইসলামী বা মোবালিকে দাওয়াত ইসলামীদের আপনি দেখা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাকে দাওয়াত দিব বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নতের পরে ইজতেমা অনুষ্ঠিত হয়, ইজতেমার আপনি অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল যারা এসে থাকে যাদেরকে দেখেন আপনার মোবালিকে দাওয়াত ইসলাম, অনেকের সাথে দেখা হবে, ইজতেমাতে অংশগ্রহণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ তাআলা যেহেতু সময় কম, সংক্ষিপ্তভাবে কয়েকটি কালাম এর কয়েকটি পঙ্ক্তি শ্রবণ করবো ফাইজায় থেকে, এরপর মাদানী ফুল ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় মদিনা দূরে যাবোখ মন করে তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা محمد اللهم صل على سيدنا محمد أسر جھر جائے شوقی کے دے کے دے نیرالا پیتے اکبر دیکھا گئے تو مرشو
পাথরি জমিতে নদী খননের
জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ।
আপনাদের অনুরোধ পূরণ করার চেষ্টা আমরা করলাম, ইনশাআল্লাহ তাআলা আবারও যাব। আমাদের আহমেদ হোসেন ভাইয়ের কাছ থেকে কিছু মাদানী ফুল শ্রবণ করব। দর্শকবৃন্দ, লোভ এমন একটি বিষয়, আসলে লোভের মধ্যে কোনো উপকার নেই। লোভ এমন একটি বিষয় যার মধ্যে ক্ষতি আর ক্ষতি, ক্ষতি ছাড়া কোনো কিছুই নেই। আমাদের লোভ থেকে বেঁচে থাকা উচিত, কেননা আমরা ইতিপূর্বে বেশ কিছু ঘটনা আয়াতে মোবারকা হাদিসে পাক আমরা শ্রবণ করলাম যে লোভ মানুষকে কেমন ক্ষতির দিকে নিয়ে যায়। লোভ মানুষকে আসলেই ক্ষতির দিকে নিয়ে যায়, ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক। আহমেদ হোসেন ভাই, সময় সংক্ষিপ্ত যদি কিছু সংক্ষিপ্তভাবে মাদানী ফুল প্রদান করতেন।
পূর্বে ইরানের বাদশাগণের উপাধি ছিল কিসরা।
জি,
যেমন মিশরের বাদশাদেরকে বলা হতো ফিরাউন।
জি,
তো একে দেখ কিসরা অর্থাৎ ইরানের একজন বাদশাহ তার সৈন্যদেরকে, সৈন্যদের পাশ কাটিয়ে একটি বাগানের গেটের নিকট গেল।
জি,
এবং সেখানে গিয়ে কিছু সামান্য পানি চাইল। তো বাগান থেকে একটি মেয়ে সামান্য কিছু ইক্ষুর রস, যেটা অনেক জায়গার মধ্যে আমরা কুইশালও বলে থাকি,
জি জি,
আখ, তো আখের কিছু রস এনে দিল, আর এটা খুব মিষ্টি ছিল, ভালো ছিল।
জি,
তো ওই বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করলো যে তোমরা এটা কিভাবে তৈরি করো। তখন ওই মেয়ে বলল যে আমাদের এই বাগানের মধ্যে কিছু আখ আছে, আখ গাছ আছে, আখ বাগান, তো আমরা এটা, আর এগুলো খুবই উন্নত মানের, খুবই ভালো, আমরা এটা নিংড়িয়ে কী করি, রস বের করি,
রস বের করি,
পানি বের করি। তখন বাদশা ওই মেয়ে থেকে আরেক গ্লাস আখের রস চাইল। মেয়ে যখন আনতে গেল তখন বাদশার মধ্যে একটা লোভ চলে আসলো যে যেহেতু এই বাগানের আখগুলো অনেক ভালো, আমি এই মেয়ে থেকে জোর জবরদস্তি ছিনিয়ে নিয়ে, ছিনিয়ে বাগানটাকে নিয়ে নিব, আর তার পরিবর্তে তাকে আরেকটা বাগান দেব,
এই বাগান আমি নিয়ে নিব, তাকে আরেকটি দিয়ে দেবো,
আরেকটি দিয়ে দেবো। সে মনে মনে এরকম নিয়ত করলো লোভের কারণে, তার মধ্যে লোভ আসার কারণে। তখন কিছুক্ষণ পরে মেয়েটা কান্না করতে করতে ফিরে আসলো। তখন বাদশা জিজ্ঞেস করলো যে মেয়ে তুমি কান্না করতেছো কেন? তখন ওই মেয়ে বলতে লাগলো যে আমাদের দেশের বাদশার মধ্যে লোভ চলে এসেছে, তার খারাপ নিয়ত তার মধ্যে চলে এসেছে, এই কারণে অনেক কষ্টের পরেও কি হচ্ছে না, আখ থেকে রস বের হচ্ছে না,
মানে মিষ্টি রস বের হচ্ছে না,
মিষ্টি রস বের হচ্ছে না। তখন বাদশা তার লোভকে আবার দমন করে ফেললো। সে যে লোভ করেছিল যে বাগানটা আমি ছিনিয়ে নিব, সে তা থেকে কি হলো, ফিরে আসলো, বিরত হলো। সে ওই মেয়েকে বললো ঠিক আছে তুমি আবার যাও, কে চেষ্টা করে দেখো। তখন ওই মেয়ে কী করলো, আবার গেল এবং পূর্বের মতো সামান্য নিগড়ানোর ফলে কী হলো,
রস চলে আসলো,
উন্নত মানের রস, মিষ্টি রস চলে আসলো, বের হয়ে আসলো। দেখেন সোহেল ভাই, এখানে আমরা এটা জানতে পারলাম যে লোভের কারণে নিজের তো ক্ষতি হয়, অনেক সময় নিজের সামনের যে ব্যক্তি থাকে ওই ব্যক্তির পর্যন্ত
ক্ষতি
হয়ে থাকে। তো আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম যে লোভ এরকম, লোভ ওই রকম, লোভের দ্বারা এটা হয়, লোভের দ্বারা ওটা হয়। তো সোহেল ভাই, লোভ থেকে কিন্তু বেঁচে থাকা প্রত্যেকের কিন্তু জরুরি,
আবশ্যক।
আর আমরা লোভ থেকে কখন বেঁচে থাকতে পারবো, লোভ থেকে আমরা কখন বিরত থাকবো, আর লোভ কখন আসে? লোভ আসার কয়েকটি কারণ হচ্ছে অল্পতে সন্তুষ্ট না হওয়া। আল্লাহ তাআলা যে আমাকে নিয়ামত দান করেছে, এই অল্প নিয়ামতের মধ্যে আমার কি হলো না, মন বলো না, আমি আরও চাই, আরও চাই, একটা হচ্ছে তো দুটা চাই, দুই নম্বর হচ্ছে হিংসা। অনেক সময় কিন্তু হিংসার কারণেও, যেমন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের স্বজনদের প্রতি যদি হিংসা থাকে, তখন একটা লোভ চলে আসে যে এ যদি এরকম করতে পারে তাহলে আমি কেন পারবো না, এ যদি এটা করতে পারে আমি কেন পারবো না। কিন্তু আমরা লোভ থেকে কখন বেঁচে থাকতে পারবো, যদি আমাদের মধ্যে যদি অল্পতেই সন্তুষ্ট হওয়ার যে নিয়মটা, যে অল্পতে যদি আমরা সন্তুষ্ট হতে পারি, তখন কিন্তু আমরা লোভ থেকে বেঁচে থাকতে পারবো। দুই নম্বর সোহেল ভাই, আমরা যদি নেকির দিকে যদি আমাদের উপর দেখি, আর দুনিয়াবীর দিক দিয়ে যদি আমাদের নিচের দিক থেকে দেখি তাহলে আমরা কিন্তু লুপ থেকে বেঁচে থাকতে পারবো। যেরকম যেমন আমি এক তিন অক্ত খাবার খাচ্ছি, যদিও বা ডাইল ভাত খাচ্ছি, কিন্তু অনেক মুসলমান আছে কিন্তু যারা এক অক্ত দৈনিক খাবার খেতে পারে না। তখন আমি যদি আমার মধ্যে যদি মানে ভালো খাবার খাওয়ার লুপ যদি চলে আসে, তখন যদি আমি চিন্তা করি যে আল্লাহ তাআলার নিয়ামত, আমি তিন অক্ত খাবার খেতে পারতেছি কিন্তু অনেক মুসলমান আছে যে দৈনিক এক অক্ত খাবার খেতে পারে না, তখন কিন্তু নিজের মধ্যে যে লুপটা আসে ওইটা থেকে বিরত থাকা যায়। দুই নম্বর হচ্ছে যে আমি তো আমার মাথা রাখার জন্য ঘর আছে, বাড়ি আছে, আমি আরামে শীতের মধ্যে ঘুমাচ্ছি, কিন্তু অনেক মুসলমান আছে, অনেক ইসলামী ভাই রয়েছে যারা কিন্তু এই শীতের মধ্যে কিন্তু ঘুমানোর তাদের জায়গা নাই, তারা রাস্তাঘাটে ঘুমাচ্ছে, রেল স্টেশনে ঘুমাচ্ছে। তখন আমি যদি চিন্তা করি হায়রে আল্লাহ তাআলার কত নিয়ামত, আমি আরামে আমার ঘরের মধ্যে কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে পারতেছি কিন্তু অনেক মুসলমান আছে যারা এই শীতের মধ্যে ঠান্ডা কুয়াশার মধ্যে রাস্তাঘাটের মধ্যে কষ্ট করতেছে,
কষ্ট করছে।
আর নেকির দিক দিয়ে যদি আমরা লুপ করি তাহলে উপরের দিকে লুপ করতে হবে। যেমন আমার এক মুসলমান ভাই পাঁচ অক্ত নামাজ পড়তেছে, তখন যদি আমি এই লুপ করি যে আমার মুসলমান ভাই পাঁচ অক্ত নামাজ পড়তেছে, আমি পাঁচ অক্ত নামাজের সাথে সাথে কেন তাহাজ্জুদ পড়তেছি না, কেন আমি ইশাক চাস্ত পড়তেছি না, তখন কিন্তু নিজের মধ্যে কি আছে।
যখন আমরা নেকির দিকে চিন্তা করবো তখন যখন আমাদের চেয়ে যারা ভালো আমলদার তাদেরকে দেখবো, আর দুনিয়াবি যদি দিক দেখি তাহলে আমরা নিজের চেয়ে যারা দরিদ্র রয়েছে তাদের দিকে তাকাবো, তাহলে আমরা লোভ থেকে বাঁচতে পারবো। দর্শকবৃন্দ, খুব সুন্দর একটি মাদানী ফুল পেলাম আমরা লোভ থেকে বাঁচার ব্যাপারে। আমরা ফজলুর রহমান ভাই থেকেও একটি মাদানী ফুল শেষ সংক্ষিপ্তভাবে শেষ মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ তাআলা।
সোহেল ভাই, আসলে কিতাবে রয়েছে যে লোভ এটা মানুষের আসলে জন্মগত স্বভাব, এটা থাকবেই।
জি,
তবে এটাকে যে যেভাবে ব্যবহার করতে পারে, ভালো দিকে ব্যবহার করলে সে ভালো ফল পাবে, মন্দ কাজে ব্যবহার করলে মন্দ ফল পাবে। তো আসলে আল্লাহর ওলিরা ওনাদেরও তো নেকির লোভ ছিল। তো যারা নিজেকে আপনার মন্দ লোভ থেকে বাঁচিয়ে রাখে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেছেন। কোরআন পাকের মধ্যে কতিপয় ব্যক্তিকে আসলে সফল কাম বলা হয়েছে, এর মধ্যে একজন হলো যে লোভ থেকে নিজেকে বিরত রাখে। তো পারা 28 সূরা হাসর এর 9 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউকশুহ নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। কানজুলি মানের অনুবাদ, আর যাকে আপন প্রবৃত্তির লোভ থেকে রক্ষা করা হয়েছে সুতরাং তারাই সফল।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো লোভ থেকে যারা নিজেকে বিরত রাখে তাদেরকে কোরআনের পাকে সফলকাম বলা হয়েছে। আসলে লোভটা এরকম হাদিসের পাকে রয়েছে যে মানুষের কাছে যদি আপনার সম্পদের দুইটি উপত্যকা থাকে, দুইটি পাহাড় থাকে, তো সে ইচ্ছা পোষণ করে যে যেন আরও তৃতীয়টি আমি পাই,
আরও একটি পেয়ে যাই।
আর মানুষের পেটকে এটা কবরের মাটি ছাড়া আর কিছু ভর্তি করতে পারবে।
আহা, আসলে বাস্তবে কি আমরা যদি চিন্তা করি আমাদের পেট এমন, বলা হয় না যে এমন একটা কলস যেটার তলা নেই, যেটার মধ্যে কোনো নিচের কোনো অংশ নেই, যত দেওয়া হয় ততই চাই। আমাদের মানুষদের স্বভাব এরকমই, আমরা যত পাই তত চাই, যত পাই তত চাই, কিন্তু প্রকৃত সম্পদশালী কে? দর্শকবৃন্দ, এটাও একটা প্রশ্ন থাকে। আর এ ব্যাপারে হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু সালাম নিজ প্রতিপালক আল্লাহ তাআলার দরবারে আরজ করেন, হে আল্লাহ তাআলা, তোমার বান্দার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী কে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওই ব্যক্তি যে আমার প্রদত্ত জিনিসের প্রতি সবচেয়ে বেশি তুষ্টকারী হয়, অর্থাৎ আল্লাহ তাআলা যা আমাকে দিয়েছে এ ব্যাপারে আমি সন্তুষ্ট, তা কম হোক বা বেশি হোক। এছাড়াও প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সরকারি দলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সম্পদশালিতা এটা নয় যে মালামাল অধিক হওয়া, বরং আসল সম্পদশীলতা হচ্ছে অন্তরের দিক দিয়ে ধনী হওয়া। এখন চিন্তা করি দর্শকবৃন্দ, আপনি আমি কোন ক্যাটাগরিতে আছি? আমি কি দুনিয়ার সম্পদের পিছনে ছুটে আমি কি নিজের লোভে পড়ে নিজের জীবনকে ধ্বংস করছি, নাকি অল্প অল্পে তুষ্ট থেকে, অল্প কিছুতে আল্লাহ তাআলা যা দিয়েছে তার মধ্যেই সন্তুষ্ট থেকে আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে প্রকৃত সম্পদশালী হচ্ছি? যা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে প্রকৃত সম্পদশালী সেই, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আশা করি আজকের অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি দর্শকবৃন্দ। ইনশাআল্লাহ তাআলা আবারও আপনাদের নিকট উপস্থিত হবো এই অনুষ্ঠান নিয়ে, রহমতপূর্ণ প্রভাত নিয়ে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল বাংলার অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। দর্শকবৃন্দ, আমরা শুকরিয়া আদায় করবো মোবাইলের দাওয়াত ইসলামী, তারা আমাদেরকে সময় দিয়েছেন, আরও শুকরিয়া আদায় করবো আপনাদেরকে, বিশেষ করে যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, কমেন্টস করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালামের মাধ্যমে অনুষ্ঠান শেষ করবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, মরিমনের বেদনা বুঝাইলে শুনাইলে কেহ শুনে না, শুনেন গো শহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা, জানে রহমত পেলা, খো সালাম শমা বজ মে হিদায়ত পেলা, খো সালাম জি সুহানি ঘড়ি চমকাত জানে রহমত পেলা, খো সালাম শমা বজ মে হিদায়ত পেলা, খো সালাম গাউসে আজম ইমাম মুত্তাকা বন্নুকা, জলবায়ে শান কুদরত পেলা, খো সালাম মুঝসে খিদমত কে কুদসি কহে হারাজা মুস্তাফা, জানে রহমত পেলা, খো সালাম মুস্তাফা, জানে রহমত পেলা, খো সালাম শমা বজ মে হিদায়ত পেলা, খো সালাম ডাল দি কলব মে আজমত মুস্তাফা, সৈয়দি আলা হযরত পেলা, খো সালাম ফজ সে সালাম শমা বজ মে হিদায়ত পেলা,
খো সালাম। রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সলাত ওয়া সালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।